ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, আর বাংলাদেশ ও ভারতে এখন মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ প্রসঙ্গে বেগম খালেদা জিয়ার মন্তব্য।
নয়াপল্টনে আয়োজিত এক জনসভায় বেগম জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ এলেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়।
আরও রয়েছে ভারতের পাঠানকোটের হামলা নিয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারত একরকম নিশ্চিত, ইচ্ছে করেই একই সময়ে দুই আক্রমণ।
এছাড়াও অন্যান্য প্রসঙ্গ রয়েছে, তবে আসুন প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। দেশজুড়ে বন্দুক সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু নতুন নীতিমালা ঘোষণা করতে যাচ্ছেন। আগ্নেয়াস্ত্রের ব্যবহার সংক্রান্ত এই নতুন নীতিমালা বিষয়ক নির্বাহী আদেশে তিনি হোয়াইট হাউস থেকে এ ঘোষণা করবেন আজ। এই নীতিমালায় প্রচলিত আগ্নেয়াস্ত্র আইনের চেয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের স্বাধীনতা সীমিত করা হবে। সম্প্রতি এক বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, সারা দেশের সকল সহিংসতা হয়তো বন্ধ হবে না এই নতুন নীতিমালায়, তবে এই আগ্নেয়াস্ত্রের যে ব্যবহার তা কড়া করা হবে এবং এই অস্ত্র সহিংসতা কমবে এবং অনেকের জীবন এতে রক্ষা হবে। অস্ত্র আইনের বিরোধিতাকারী রিপাবলিকান সদস্যরা প্রেসিডেন্ট ওবামার অস্ত্র বিষয়ক নতুন নীতিমালার সমালোচনা করে বলেছেন, তারা নির্বাচিত হলে এই নীতিমালা পরিবর্তন করবেন। ফ্লোরিডার তিতাসভিলের একটি মসজিদে মেশেটি বা রামদা এবং শুয়োরের শরীরের অংশ দিয়ে তৈরি পণ্য রাখবার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 35 বছর বয়সী ওই ব্যক্তির নাম মিশেল স্কট উলফ। তাকে বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত করা হতে পারে, তবে তা হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। 1 জানুয়ারি উলফ তার রামদা দিয়ে সেন্ট্রাল ফ্লোরিডা ইসলামিক সোসাইটির মসজিদ আল মুমিনের জানালার কাঁচ, লাইট এবং ক্যামেরা ভাঙে। এছাড়া মসজিদের দরজার কাছে সে শুয়োরের মাংসের তৈরি কিছু পণ্য রাখে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে 5 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে বেগম জিয়া অবিলম্বে সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান বের করে আনার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হয়। 5 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত এক জনসভায় বেগম জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ এলেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। নিরাপত্তা থাকে না, ধর্ম নিরপেক্ষতাও থাকে না, দেশে সাম্প্রতিক বোমা হামলার ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় সরকারের সমালোচনা করেন তিনি। অবিলম্বে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান বের করে আনার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গুম, খুন, নির্যাতন, অত্যাচার বন্ধ করার দাবি জানিয়ে বেগম জিয়া বলেন, আমরা একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, সবাই মিলে মিশে কাজ করলে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করা সম্ভব। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিকে শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। 2014 সালের 5 জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনকালে ঢাকায় মঙ্গলবার আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। ঢাকা থেকে জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
2014 সালের 5 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনকালে ঢাকায় মঙ্গলবার আয়োজিত এক সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, ২০১৫ সালের 5 জানুয়ারিকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, 65 জনকে হত্যা এবং 1,500 মানুষকে আহত করা হলো, অর্থনীতির ক্ষতি করা হলো, 17,150 কোটি টাকার গাড়ি পুড়েছে 700 এবং পরীক্ষা বন্ধ করা হলো। আওয়ামী লীগ এই উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে রাসেল স্কোয়ারে পৃথক একটি সমাবেশ করে। এছাড়াও সারা দেশে সভা সমাবেশের মাধ্যমে দিনটি পালন করেছে আওয়ামী লীগ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হানা আর আফগানিস্তানের মাজার ই শরীফে ভারতীয় দূতাবাসের ওপর আক্রমণ যে একই সময়ে ঘটে গেল তা কি নেহাত কাকতালীয় নাকি ইচ্ছাকৃত, এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্লেষণ ধর্মী এই রিপোর্টটি পাঠিয়েছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
মঙ্গলবার চতুর্থ দিনেও পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গিদের মৃতদেহের খোঁজ চলল, কিন্তু ১৬ ঘন্টা গুলির লড়াইয়ের পর সাঙ্গ হয়েছে আফগানিস্তানের মাজার ই শরীফের ভারতীয় দূতাবাসে জঙ্গিদের সঙ্গে গুলির যুদ্ধ। কিন্তু এই দুই জঙ্গি হানা কি একই সঙ্গে ঘটল কেবল কাকতালীয় ভাবে, নাকি ইচ্ছে করেই দুটি ঘটনা একই সময় ঘটানো হয়েছে? দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত বা নিহতও হননি, কিন্তু পাঠানকোটে সাতটি প্রাণহানি এড়ানো যেত কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতের নিজের কিছু গাফিলতি ছিল কিনা সেটাও বিচার্য। সম্ভাব্য আক্রমণের আঁচ পেলেও কেন এতগুলি প্রাণহানি হলো? পুলিশের কেউ কি হাত মিলিয়েছিল জঙ্গিদের সঙ্গে? ভারতের স্বস্তি কেবল এইটুকুই যে পাকিস্তান থেকে এই জঙ্গিদের বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি এসেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাঠানকোটের বিমান সেনাঘাটিতে জঙ্গি হামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসন্ন গঙ্গাসাগরের সাগর মেলায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পাঠানকোটে বায়ু সেনাঘাটিতে জঙ্গি হামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আসন্ন রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে সাগর মেলায় যে কোনো ধরনের জঙ্গি নাশকতা রুখতে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তে জরুরি বৈঠক সম্পন্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে। বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নিরাপত্তার সাত সরঞ্জামে সাগর মেলাকে ১৪০টি নজরদারি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। কয়েক হাজার পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি থাকছে সমুদ্রপথে নজরদারি উপকূল রক্ষী বাহিনীর। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, এবার কুম্ভ মেলা না হওয়ার কারণেই সাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর আসার সম্ভাবনা রয়েছে। মেলা চলবে ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেছেন উত্তর ভারতের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস অব্যাহত রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে পাঠানকোট শহরের ওই বিমান ঘাঁটিতে প্রথম হামলা হয় শনিবার রাতে, যাতে ৭ জন নিরাপত্তাকর্মী নিহত হন। ভারতীয় কর্মকর্তারা বলেন তারা পুরো এলাকার নিরাপত্তা বাড়াচ্ছেন যেন পরবর্তীতে আর কোনো সন্ত্রাসী হামলা সেখানে না ঘটে। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলবার সময় এই হামলার বিষয়ে তদন্তে সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। পাকিস্তানের কাশ্মীর ভিত্তিক এক ডজনেরও বেশি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর জোট ইউনাইটেড জিহাদ কাউন্সিল ওই হামলার দায় স্বীকার করেছে। ভারতের কিছু গণমাধ্যমে বলা হয়েছে এই হামলার দায় নিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জাইশে মোহাম্মদ। পূর্ব আফগানিস্তানের তালিবান এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত এবং অসংখ্য আহত হয়েছে। আফগান পুলিশের তথ্য অনুসারে নানগারহার প্রদেশের প্রত্যন্ত অঞ্চল বাটিকোট এবং চাপারহাট জেলার পাকিস্তান সীমান্তের কাছে এই সংঘর্ষ হয়। ইসলামিক স্টেট সেখানকার দুটি জেলার দখল নিয়েছে বলে জানা গেছে, তবে তালিবানের পক্ষ থেকে এ খবরকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন তালিবান যোদ্ধারা দুটি জেলা থেকে আইএস সদস্যদেরকে তাড়াতে সক্ষম হয়েছে। ওদিকে প্রাদেশিক গভর্নর কার্যালয় থেকে গণমাধ্যমকে দেয়া তথ্যে বলা হয়েছে সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সোমবার ১৫০ ইসলামিক স্টেট যোদ্ধা মারা গেছে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই অঞ্চলের সন্ত্রাসীদের মধ্যেকার সংঘর্ষে অন্তত ১৫০ জন মারা গেছে, যাদের অধিকাংশই আইএস যোদ্ধা। আইসিসি জানিয়েছে অস্ট্রেলিয়া না আসলেও চলতি মাসে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অস্ট্রেলিয়ার জায়গা থেকে খেলার জন্য আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে। সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত, তখনই অনেকটা আশঙ্কা অস্ট্রেলিয়া জানিয়ে দিল তাদের পক্ষে ঢাকা আসা সম্ভব নয়। কারণ একই, নিরাপত্তা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, বাংলাদেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য এখনো উঁচু মাত্রায় ঝুঁকি রয়েছে। এ কারণে অস্ট্রেলিয়া সরকারের পরামর্শেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আইসিসির চাওয়ার অনুযায়ী বাংলাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখন কোনো একটা দল যদি না আসে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া না আসলেও চলতি মাসে শুরু হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অস্ট্রেলিয়ার জায়গায় খেলার জন্য আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে। উল্লেখ্য যে ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ১৯ দিনের এই টুর্নামেন্টে ম্যাচ হওয়ার কথা ৪৮টি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ১৯০ মিটার ব্যান্ডে এবং ১৫৭৫ কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কে অবস্থানরত সিরিয়ান শিশু শরণার্থীদের শিক্ষাক্ষেত্রে অনেক সহায়তার প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে কাজ করছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার নিক চিং এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্র বলেছে তারা জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সিরিয়ান শরণার্থীদের মানবিক সহায়তা আরও বাড়ানোর জন্য। এইসব সহায়তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সিরিয়া থেকে যে সকল শিশু শরণার্থী পালিয়ে যাচ্ছে তাদের শিক্ষা প্রদানের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত কমিশনারকে অতিরিক্ত ২৪০,০০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই অর্থ ব্যবহার করা হবে ইউরোপে যে শরণার্থী আছে তাদের জন্য। ইউরোপে শীতের মৌসুম শুরু হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন শরণার্থীদের স্থানান্তরণের জন্য যুক্তরাষ্ট্র সম্ভবত সবচাইতে বেশি সহায়তা দিয়েছে। সিরিয়ান গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানবিক সাহায্যের জন্য আমেরিকা ৪৫০ কোটি ডলার দিয়েছে। স্কুল এবং আশ্রয়স্থল ও স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য জাতিসংঘের সংস্থাগুলো এবং বেসরকারি সংগঠনগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র তুরস্ককে ৩২,৫০,০০০ ডলার দিয়েছে। ইতিমধ্যে ইউনিসেফ একটা পরিকল্পনার কথা ঘোষণা করেছে যে তারা শীতকালীন সরবরাহ এবং নগদ অর্থ সিরিয়ান শিশুদের কাছে পৌঁছে দেবে। বর্তমানে যে শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম রয়েছে এই সাহায্য তার অতিরিক্ত। সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর আনুমানিক হিসেব অনুযায়ী তুরস্কে যে সিরিয়ান শরণার্থী শিশুরা আছে তাদের ২/৩ স্কুলে যায় না। এক ঊর্ধ্বতন তুর্কি কর্মকর্তা হিসেব করেছেন যে তুরস্কে যে এখন ৬.৫ লক্ষ সিরিয়ান শিশু আছে তার মধ্যে মাত্র ২.৫ লক্ষ শিশু শিক্ষা পাচ্ছে। আলী ওসমান ওজতুর্ক বলেছেন এটা একটা বিশাল সংখ্যা। বিশ্বে অন্যান্য যেসব দেশের শরণার্থী নেওয়া হচ্ছে তার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। আমরা এখন বলছি ৪ লক্ষ শিশুকে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করতে হবে। আস্তুর্ক সম্প্রতি ওয়াশিংটনে এক বৈঠকে অংশ নেন। তিনি তুর্কি সরকারে একজন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, ভয়েস অফ আমেরিকাকে বলেছেন ওই শিশুদের স্কুলে পাঠানোটাকে তুলনা করা যায় এভাবে। নিউ ইয়র্ক শহরে সরকারি স্কুল ব্যবস্থা ধারণ ক্ষমতা যদি ৫০% বাড়ানো হতো। একসময় সিরিয়ার সাক্ষরতার হার ছিল বিশ্বের সবচাইতে উচ্চ সাক্ষরতা হারের অন্যতম। সেটা ছিল গৃহযুদ্ধ ও শরণার্থী সংকটের আগে। হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয় আনুমানিক হিসেব অনুযায়ী তুরস্কে ৪ লক্ষ সিরিয়ান শরণার্থী শিশু স্কুলে যায় না। রিপোর্টে আরও বলা হয় যে শিশুরা স্কুলে যায় না তারা শোষণের শিকার হয় এবং বিপদসংকুল কাজে নিয়োজিত হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ওই সকল শিশুর শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করলে সশস্ত্র গ্রুপগুলো সামরিক কাজের জন্য যে তাদের নিয়োগ করে তার ঝুঁকি কমত, তাদের উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পেত এবং অনিশ্চয়তা মোকাবেলায় তারা আরও প্রস্তুত থাকতে পারত। শরণার্থী শিশুরা তুরস্কের জাতীয় স্কুল ব্যবস্থা বা শিবিরে ও শহরাঞ্চলে অস্থায়ী শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষালাভ করতে পারে। তুরস্কের ত্রাণ সংগঠন মার্সি কোর শরণার্থী কার্যক্রমের পরিচালক হচ্ছেন জিহান নামি। তিনি ভয়েস অফ আমেরিকাকে ইমেইলে জানান যে তুরস্কে সিরিয়ান জনগোষ্ঠী খুবই সচল। তিনি বলেন, তারা যেহেতু বিভিন্ন শহরে যায়, তাই তাদের পক্ষে একটানা শিক্ষা পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ ও অন্যান্য বেসরকারি সংগঠনের সঙ্গে একযোগে কেলেস মার্সিন, আদিয়ামান বাতমান, ওসমানিয়ে মার্দিন, মালাতিয়া, সানুলিরফা, গাজিয়ানতেপ এবং আদানাসহ বিভিন্ন প্রদেশে 13টি স্কুল পরিচালনা করে। ওই স্কুলগুলোতে 26,000-এর বেশি ছেলেমেয়ে শিক্ষালাভ করে। ইউনিসেফের এক প্রতিনিধি, যিনি প্রায় তুরস্কে শরণার্থী শিশুদের স্কুল পরিদর্শন করেন, ফিলিপে ডোয়ামেলে, তিনি বলেন, বর্তমানে আমাদের স্কুলে পড়া বয়সী শিশু স্কুলে আছে মাত্র 1/3। ঝুঁকি হচ্ছে সিরিয়ান শিশুদের এক প্রজন্ম কোথায় হারিয়ে যাবে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী তুরস্কে সরকার পরিচালিত 25টি শরণার্থী শিবিরে প্রায় 90% স্কুলে পড়ার মতো সিরিয়ান শিশু নিয়মিত স্কুলে যায়, কিন্তু শিবিরের বাইরে অধিকাংশ শিশু স্কুলে যায় না। জোয়ামেলে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তাদের লক্ষ্য হচ্ছে আগামী জুন মাসের মধ্যে স্কুলে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ করা। তিনি আরও বলেন, ইউনিসেফ আরও স্কুল নির্মাণ করা, ন্যূনতম পরিবহনের ব্যবস্থা করা, শিশুদের সুরক্ষা করা, কিশোর বয়সীদের কর্মসংস্থানের সুবিধার জন্য প্রশিক্ষণ দেয়া এবং 8,000 সিরিয়ান স্বেচ্ছাসেবী শিক্ষককে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে প্রতি মাসে অর্থ প্রদান করার কাজে রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অফ পপুলেশন, রেফিউজিস অ্যান্ড মাইগ্রেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যেসব কার্যব্যবস্থা গ্রহণ করলে তুরস্কে সিরিয়ানরা আরও বেশি খাপ খাইয়ে নিতে পারবে, তার মধ্যে রয়েছে শিক্ষা ও কর্মসংস্থান। ভয়েস অফ আমেরিকার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিয়ান আমেরিকান কাউন্সিলর সুজান মেরিডেন বলেছেন, শরণার্থীরা দেশে ফিরে যেতে চায়, তারা শরণার্থী হতে চায় না। তুর্কি সরকারের উপদেষ্টা আলি ওসমান ওস্তুর্ক বলেন, আমরা এ বিষয়ে খুবই আগ্রহী, কারণ সংঘাত পরবর্তী যুগে নতুন সিরিয়া পরিচালনার দায়িত্ব এই প্রজন্মের ছেলেমেয়েদের ওপরই পড়বে। এ কারণে আঙ্কারার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তুরস্কে যে সিরিয়ান শিশুরা আছে তারা ভালো শিক্ষা পাবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশ পরিস্থিতি। আপনারা অংশ নিন, প্রশ্ন মন্তব্য করুন। এবারে বিজ্ঞানের খবরাখবর। প্রতিবছর সাধারণত বরফের চায়ে যে পরিমাণ বরফ জমে তার চেয়ে বেশি বরফ গলে যায়, ফলে সমুদ্রে পানির স্তর বেড়ে যাওয়ায় অনেক শহর এবং পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ বিপদে পড়বে। গ্রিনল্যান্ডের বরফের চাই নিয়ে গবেষণার পর এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
গ্রিনল্যান্ডের এলুলিসাথ আইসফোর্ডের বরফ চায়ের উপর গোল হয়ে বসে থাকা সিল খাবারে খোঁজে ডুব দিচ্ছে। এর আগে ওই সিলটির পিঠে আঠা দিয়ে লাগানো হয়েছে অত্যাধুনিক এক যন্ত্র। আর এই যন্ত্রের সেন্সারগুলো সিলটি যখন 500 মিটারের মতো গভীরে নেমে যায়, তখন পানির তাপমাত্রা, লবণাক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য সংগ্রহ করে। সিলটি উপরে উঠে এলে তথ্যগুলো স্যাটেলাইটের সাহায্যে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাদে থাকা আবহাওয়া স্টেশনে পাঠানো হবে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ডেভিড হল্যান্ড বললেন,
কারণটা হচ্ছে মানুষ হিমবাহের কাছাকাছি গভীরতম পানির তাপমাত্রা জানতে খুবই আগ্রহী। আর এর কারণ, পানি বস্তুত হিমাংকের মতো ঠান্ডা হয় অথবা হিমাংক থেকে কয়েক ডিগ্রি গরম হয়।
পানি যদি ঠান্ডা হয় তবে এর উপরের অংশে বরফ বাড়বে, আর যদি কয়েক ডিগ্রি গরম হয় তবে বরফ অনবরত গলতে থাকবে, যা ধীরে ধীরে পানির স্তর সমুদ্রে বাড়িয়ে দেবে। ড্যানিশ মেটেরোলজিক্যাল ইনস্টিটিউটের রুথ মট্রাম বললেন, আমরা স্যাটেলাইটের সাহায্যে পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি সাধারণত প্রতি বছরই বরফ চায়ে যে পরিমাণ বরফ জমে তার চেয়ে বেশি গলে যাচ্ছে, আর এটা ঠিক যে তা বাড়ছে না, ক্রমাগত সংকুচিত হচ্ছে। সিলির চামড়ায় ট্রান্সমিটারগুলো সংযুক্ত করা হয় বিশেষ এক ধরনের আঠা দিয়ে। এক বছর পর তা আপনি খুলে যায়। বিজ্ঞানীরা স্থলভাগের উপর থেকে গ্রিনল্যান্ডের বরফের পরিমাণ কমে যাওয়া পরিমাপ করে বলছেন, গ্রিনল্যান্ডে সাধারণত যে পরিমাণ বরফ জমছে তার চেয়ে বেশি গলে যাচ্ছে। 1840 সাল থেকে বরফ গলার পরিমাণ 60% বেড়েছে। ডেনমার্কের জিওলজিক্যাল সার্ভে অফ গ্রিনল্যান্ডের ডার্ক ভ্যান বললেন,
সামনের 100 বছরে যদি বরফের 10 ভাগের 1 ভাগও গলে যায় তাহলে সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ায় অনেক শহর এবং পৃথিবীর মোট জনসংখ্যার একটি বড় অংশ বিপদে পড়বে।
পরিবেশ বিজ্ঞানীরা আশা করছেন এ ধরনের তথ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে আরও উদ্যোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারে শুরু হচ্ছে ইংরেজি শেখার অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ শুনবেন এর 34তম পর্ব।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে আছে
আমি সাবরিনা চৌধুরী।
এই অনুষ্ঠানে আপনারা যেমনটি জানেন ইংরেজি ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করি এবং বেশ কিছু উদাহরণও তুলে ধরি।
আজ তাহলে আমরা কোন ইডিয়ামটি শিখব
একটু পরেই জানাচ্ছি সাবরিনা আজকের ইডিয়াম। তবে তার আগে গত সপ্তাহে শেখা ইডিয়াম একটু অনুশীলন করা যাক।
হ্যাঁ, গত সপ্তাহে আমরা শিখেছিলাম স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ এই ইডিয়াম।
তাহলে এবার এই স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ ইডিয়াম দিয়ে কয়েকটি বাক্য তৈরি করো তো।
A rumor that John and Mary are in love with each other was finally confirmed by Mary herself, so it came from the horse's mouth.
Bah, chamatkar. Arekta sentence.
A true journalist should always publish stories that he hears from a horse's mouth.
Tomar shesher sentence ti shona jak.
He said he heard this news about their conflict from horse's mouth, but he was telling a lie. He just made up the story.
Bah. এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম।
ওভার দ্য হিল,
এর মানেটা তো বেশ সহজ, পাহাড়ের ওপরে। এটা কি অহংকার বোঝাতে বলা হচ্ছে?
না না, আসলে ঠিক তার বিপরীত।
তাই নাকি? তার মানে?
মানেটা বোঝার চেষ্টা করো এই সংলাপ শুনে।
My friend's 40th birthday is this weekend. As a present, I think I'll get her a funny over the hill t-shirt I saw at the store this weekend.
Are you serious? I don't care how funny it is. Nobody wants to think of themselves as over the hill.
You're right, I know. Instead, I'll get her a Life Begins at 40 coffee mug.
এখানে তো লোকটা বলছে যে তার বন্ধুর 40তম জন্মদিনে সে তাকে ওভার দ্য হিল এই টি-শার্টটি উপহার দিবে, কিন্তু মেয়েটি তাকে মানা করছে।
হ্যাঁ, ওভার দ্য হিল লেখা কিংবা সেরকম নকশা করা মজার টি-শার্ট উপহার দেওয়ার কথা ভাবছে সে, কিন্তু মেয়েটি কেন বারণ করছে কিছু বুঝতে পারছো সাবরিনা?
না, সেটা ঠিক বুঝতে পারছি না। বলছে যে কেউ নিজেকে ওভার দ্য হিল ভাবতে পছন্দ করে না, এর মানেটা কি?
শোনো তাহলে এই ব্যাখ্যা মানেটা বুঝতে পারো কিনা।
Over the hill means someone or something is old and does not have much value. The saying often is used jokingly for someone who is turning 40 years old because they are at the middle of their life. It can be a rude thing to say to someone, even a friend.
এবার বুঝতে পারছি মানেটা। কোনো ব্যক্তির বয়স হলে বা কোনো কিছু পুরনো হলে যেমন তার জন্য কোনো চাহিদা থাকে না, তেমনি এক পরিস্থিতির কথা বোঝাতে ওভার দ্য হিল ব্যবহার করা হয়।
ঠিক বলেছে সাবরিনা। অনেক সময় হয়তো ঠাট্টার ছলে এটা বলা হয়, কিন্তু বিষয়টি খুব স্পর্শকাতর। সত্যি যাদের বয়স হচ্ছে তারা কিন্তু কিছু মনে করতে পারেন।
বুঝতে পারছি। এবার বাক্য তৈরি করব এই ইডিয়ামটি দিয়ে।
হ্যাঁ নিশ্চয়ই।
My father is an old man, but he never feels he is over the hill.
পরের বাক্য।
They held an over the hill party for my colleague, but he wasn't happy about it.
আরো একটি বাক্য সাবরিনা।
He is not very savvy with the digital world. He considers himself over the hill.
বাহ, জুৎসই বাক্য বলেছো, কিন্তু এখন তো অনুষ্ঠান শেষ করার সময় হয়ে এলো।
আর শেষ করার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
ইংলিশ ইন মিনিটসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সেলিম হোসেন।
বন্দুক সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু নতুন নীতিমালা ঘোষণা করতে যাচ্ছেন। আগ্নেয়াস্ত্রের ব্যবহার সংক্রান্ত এই নতুন নীতিমালা বিষয়ক নির্বাহী আদেশ তিনি হোয়াইট হাউসে আজ ঘোষণা করতে যাচ্ছেন। এই নীতিমালায় প্রচলিত আগ্নেয়াস্ত্র আইনের চেয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের স্বাধীনতা সীমিত করা হবে। সম্প্রতি এক বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, সারা দেশের সকল সহিংসতা হয়তো বন্ধ করা যাবে না, তবে অস্ত্রের আইন কড়া করবার মাধ্যমে অস্ত্র সহিংসতা কমবে এবং অনেক জীবন রক্ষা হবে। অস্ত্র আইনের বিরোধিতাকারী রিপাবলিকান সদস্যরা প্রেসিডেন্টের অস্ত্র বিষয়ক নতুন নীতিমালার সমালোচনা করে বলেছেন, তারা নির্বাচিত হলে এই নীতিমালা পরিবর্তন করবেন। ফ্লোরিডার তিতাসভিলের একটি মসজিদে মেশেটি বা রামদা এবং শুয়োরের শরীরের অংশ দিয়ে তৈরি পণ্য রাখবার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 35 বছর বয়সী ওই ব্যক্তির নাম মিশেল স্কট উলফ। তাকে বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। 1 জানুয়ারি উলফ তার রামদা দিয়ে সেন্ট্রাল ফ্লোরিডা ইসলামিক সোসাইটির মসজিদ আল মোমিনের জানালার কাঁচ, লাইট এবং ক্যামেরা ভাঙে। এছাড়া মসজিদের দরজার কাছে সে শুয়োরের মাংসের তৈরি কিছু পণ্য রাখে বলে অভিযোগ ওঠে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, মঙ্গলবার উত্তর ভারতের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 6 জন নিহত হয়েছে এবং ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস অব্যাহত রয়েছে। পাকিস্তানি সীমান্তের কাছে পাঠানকোট শহরের ওই বিমান ঘাঁটিতে প্রথম হামলা হয় শনিবার রাতে, যাতে 7 জন নিরাপত্তাকর্মী নিহত হন। ভারতীয় কর্মকর্তারা বলেন, তারা পুরো এলাকার নিরাপত্তা বাড়াচ্ছেন যেন পরবর্তীতে আর কোনো সন্ত্রাসী হামলা না ঘটে। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলবার সময় এই হামলার বিষয়ে তদন্তে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাকিস্তানের কাশ্মীর ভিত্তিক 1 ডজনেরও বেশি সন্ত্রাসী গোষ্ঠীর জোট ইউনাইটেড জিহাদ কাউন্সিল ওই হামলার দায় স্বীকার করেছে। ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, এই হামলার দায় নিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জাইশ-ই মোহাম্মদ। পূর্ব আফগানিস্তানে তালিবান এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের মধ্যেকার সংঘর্ষে 1 ডজন লোক নিহত এবং অসংখ্য আহত হয়েছে। আফগান পুলিশের তথ্য অনুসারে নানঘারহার প্রদেশের প্রত্যন্ত একটি অঞ্চল বাটিকোট এবং চাপারহার জেলার পাকিস্তানের সীমান্তের কাছে এই সংঘর্ষ হয়। ইসলামিক স্টেট সেখানকার 2টি জেলার দখল নিয়েছে বলে জানা যায়, তবে তালিবানের পক্ষ থেকে ওই খবরকে মিথ্যে বলে দাবি করা হয়। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান, তালিবান যোদ্ধারা 2টি জেলা থেকে আইএস সদস্যদেরকে বিতাড়িত করেছে। ওদিকে প্রাদেশিক গভর্নর কার্যালয় থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সোমবার 15 ইসলামিক স্টেট যোদ্ধা মারা গেছে। পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, ওই অঞ্চলে সন্ত্রাসীদের মধ্যেকার সংঘর্ষে অন্তত 150 জন মারা গেছে, যাদের অধিকাংশই আইএস যোদ্ধা। দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপগুলোর একটিতে বেইজিংয়ের তরফে করা একটি রানওয়ে পরীক্ষার পর চীন এবং তার প্রতিবেশীদের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে ফেরি ক্রস রিফের একটি রানওয়েতে একটি বিমান অবতরণের পর ওই দ্বীপগুলোর শরিকানা নিয়ে দ্বন্দ্বে থাকা তাইওয়ান, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সোমবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই রানওয়েতে বিমান নামিয়ে দেখা হলো সাধারণ মানুষ সেখানে যেতে পারবে কিনা। যুক্তরাষ্ট্রের পক্ষে এর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চীনের স্টক মার্কেটে মূল্যপতন অব্যাহত রয়েছে। সোমবার শেয়ার বাজারে 7% মূল্য পতনের পর সাংহাই এবং শেনজেন সহ বিভিন্ন স্থানে শেয়ার কেনাবেচা প্রায় বন্ধ রয়েছে। একই সঙ্গে জাপানের নিক্কেই 3% মূল্যপতন ঘটেছে, হংকংয়ে ঘটেছে মূল্যপতন, যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও মূল্যপতন ঘটেছে, ইউরোপেও স্থিতি নেই শেয়ার বাজারে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.